10 জুন 2015 জিঞ্জিরা নামাবার জামে মসজিদ ঢাকা।
অবশ্যই এভাবে বুঝতে হবে আরাম মরা এত বয়স হয়েছে, যেভাবে বসে আরাম পাবো এইভাবে বসে, এইভাবে বেশিক্ষণ পারবে না বসতে, কষ্ট হবে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يلغون عنها حولا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: راقب الله تجده تجاهك، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: রাত্রিবেলা ঘোর অন্ধকার থাকে আর যখন সকালে সূর্য উদয় হয় সারাটা পৃথিবী আলোকিত হয়ে যায়। অনুরূপভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত ঈমান থেকে বঞ্চিত থাকে, কুফরের মধ্যে থাকে, শিরকের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত লাখ কোটি অমাবস্যার অন্ধকারের চেয়েও আরো ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে সে ডুবা থাকে। আর ঈমান যখন আনে, ইসলাম যখন কবুল করে, হাজার লাখ কোটি সূর্যের চেয়েও বেশি আলো আল্লাহ পাক ঈমানের বরকতে তাকে নসিব করে দেন। ঈমান বড় সম্পদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যতক্ষণ পর্যন্ত ঈমান থেকে দূরে ছিলেন জিন্দেগি অন্ধকার অন্ধকার ছিল, কি সব কঠিন এবং মুশকিল হালত তাদের ছিল। ঈমান আনছেন তো মুহূর্তের মধ্যে ফুলের চেয়ে সুন্দর জিন্দেগি বলা হয়ে গেছে, চাঁদের চেয়ে বেশি আলোকিত জিন্দেগি বলা হয়ে গেছে ঈমানের বরকতে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে ঈমানের দৌলত নিজ দয়াতে দান করে দিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন: লাইন শাকারতুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরগুজারি করো, কদর করো, লাআজীদান্নাকুম, তাহলে এটা আমার গ্যারান্টিযুক্ত অঙ্গীকার, আমি যাকে দেখব আমার নেয়ামতের কদর করে, শুকর করে, তা আমি অবশ্যই তাকে নেয়ামত বাড়িয়ে দিতে থাকব। বাচ্চা চকলেট খেয়ে বলে যে আব্বু তুমি যে চকলেট আনছিলে না অনেক মজা। বাবা ওর কথা আর ওর ভঙ্গিতে এত মুগ্ধ হন, আবার পরে বাজারে গেলেই মনে থাকে যে ওর জন্য চকলেট নিয়ে যাবো, ও যেই খুশি হয়। রব্বুল আলামিনের আখলাক বড় বিস্ময়কর। বান্দাকে তিনি নেয়ামত দেন, বান্দা যখন নেয়ামত খায় ভোগ করে আর সে আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞ হয়, আকৃষ্ট হয়, খুশি হয়ে আল্লাহ আগের চেয়ে অনেক বেশি নেয়ামত তাকে দান করে। দুনিয়ার নেয়ামত এত ক্ষণস্থায়ী, আখেরাতের নেয়ামত চিরস্থায়ী। দুনিয়াতে কয়েকদিন আছে, তারপর তার থাকা হবে না। মা আইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহ বাক। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যা কিছু আছে এগুলো নশ্বর, এগুলো সব পতনশীল, সব লয়শীল, ক্ষয়শীল, ধ্বংসশীল। ওয়া মা ইনদাল্লাহ বাক, আর যা কিছু আল্লাহ পাকের নিকটে সেটা চিরস্থায়ী, সেটা অলয় অক্ষয় সম্পদ। মানুষ দুনিয়াতে যা কিছু খায় এ তো শেষ হয়ে যায়, আল্লাহর জন্য কোন কিছু দান করে, খরচ করে, সেটা তার চিরস্থায়ী কল্যাণের সম্পদে পরিণত হয়ে যায়। এজন্য দুনিয়ার জিন্দগিতে এক মুহূর্তের জন্য আখিরাতের ব্যাপারে গাফিল থাকা চাই না। সর্বদাই সব হালতেই আখিরাতের কথা মনে রাখা চাই। একজনের সঙ্গে দেখা হল, তো তখনই মনে করি যে এখান থেকে কিছু আখিরাতের সম্বল কামাই হোক। সালাম করলাম, আসসালামু আলাইকুম। দশ দেখি, রহমতুল্লাহ বলল বিশ দেখি, ওবারাকাতুহু বলল, তো টোটাল ৩০ দেখি নসিব হয়ে গেল। এক সালামে ৩০ দেখি পাইলাম। আর যদি মুসাফা করলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই মুমিন যখন একসাথে একত্রিত হয় আর হাত মিলে মুসাফা করে, তাদের দুইজনের পৃথক হওয়ার আগেই অথবা দুই হাত পৃথক হওয়ার আগেই আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। মুসলমান তো আল্লাহ পাকের এত প্রিয় যে সারা দুনিয়ার কোন ফ্যাক্টরি, কোন কারখানা, কোন জ্ঞান বিজ্ঞান এমন বিস্ময়কর নয়। মুসলমানের এক একটা ইমানি মুহূর্ত যতটা বিস্ময়কর, যতটা আশ্চর্যজনক মুসলমানের এক একটা মুহূর্ত। সারা দুনিয়ার সবগুলো ফ্যাক্টরি মিলে এতটা লাভ করতে পারে না। এক মুসলমান আল্লাহর জন্য একটা ছোট্ট আমল করলে সে যতটা লাভবান হয়। একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তো সাত আসমান জমিন থেকে ভারী দৌলত তার এক মুহূর্ত অর্জন হয়ে গেছে। তো সারা দুনিয়ার বিজ্ঞানীরা, সারা দুনিয়ার ফ্যাক্টরির মালিকরা, সমস্ত জ্ঞান বিজ্ঞানের ফ্যাক্টরির প্রোডাকশন দ্বারা এতটুকু লাভ তো অর্জন করতে কোনোদিন পারেনি। এক মুমিন এক নিঃশ্বাসের মধ্যে যে পরিমাণ সম্পদ অর্জন করলো, উপার্জন করল, এজন্য মুমিনের প্রতিটি মুহূর্তই দামি, বড় মূল্যবান, যদি মুমিন তার ইমামি জিন্দগির কদর করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের পায়ে যদি একটা, দেহে যদি একটা কাঁটা ফুটে, এর কারণে সঙ্গে সঙ্গে তার একটা গুনাহ মাফ হয়ে যায়, একটা নেকি তার আমলনামায় জমা হয়। শুনতেছেন ভাইরা, কি আজব মুসলমানের জিন্দগি! সবাই খায় লয় ঘুমায়, আর মুসলমান খায় লয় আল্লাহকে রাজি করার ফিকিরে আমলে সর্বদা ব্যস্ত থাকে। অন্যদের ১০০০ কোটি বৎসরের চেয়ে মুমিনের একদিনের দাম, মর্তবা, ওজন অনেক বেশি। শুনতেছেন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমান ফজরের দুই রাকাত সুন্নত পড়ল, সাত আসমান জমিন, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার যা কিছু আছে, হীরা, কাঞ্চন, সোনা, চাঁদি, তাম দামি দামি জিনিস, এ সবগুলোর চেয়ে বেশি দামি ফজরের দুই রাকাত সুন্নত। তো মুমিনের একদিনের কামাই সারা দুনিয়ার কাফের মুশরিকরা, সমগ্র দুনিয়ার সমস্ত এই কাফের মুশরিকদের দেশ, রাষ্ট্র, ফ্যাক্টরি, কলকারখানা সব মিলে যা কিছু কামাই করে, এক মুসলমান এই মাত্র কয়েক মিনিটের ভিতরে তার চেয়ে অনেক বেশি কামাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ইয়াকুদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। কিছু মুমিন বান্দা এক জায়গায় আল্লাহ পাকের জিকিরে মশগুল হলো, তো সেখানে ফেরেশতারা এসে মাহফিলটাকে ঘিরে ফেলে। শুনতেছেন ভাইয়েরা? হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এই পরিমাণ রহমত সেখানে নাজিল হয় জিকিরের মজলিস মাহফিলের বরকতে, যে সীমাহীন রহমতের মধ্যে বন্দার একদম ডুবে যায়। গাশিয়াত, হ্যাঁ, এবং তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক এক নূর নাজিল করেন যার কারণে অন্তরে শান্তি অনুভব হয়। এবং যারা যারা জিকিরের মাহফিলে মজলিসে শরীক হয় আসমানে আল্লাহ পাক তাদেরকে স্মরণ করেন, নবী রসুলদের রুহের মাহফিল বানায় এবং বিশিষ্ট ফেরেশতাদের মাহফিল বানায়, সেই মাহফিলে আল্লাহ তাআলা এই জমিনের জিকিরকারীদের কথা আলোচনা করতে থাকেন, তাদের প্রতি মহব্বত, তাদের প্রতি খুশি এবং সন্তুষ্টি প্রকাশ করতে থাকেন। দুনিয়ার লোকেরা কত রকমের মিটিং করে, সিটিং করে, মহাসমাবেশ করে, হ্যাঁ, বিশ্বের সব দেশের সব বাদশারা যদি এক জায়গায় একত্রিত হয় সেখানে কি দশজন ফেরেশতা গিয়া সঙ্গ দেয়? তাদেরকে দশজন ফেরেশতা হাজির হয়? এত বড় বড় মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে তা আমরা কিছুক্ষণ তাদের সঙ্গে সময় কাটাই, এটা কি হয়? এরকম কোনো কথা তো নাই। বিশ্বের সব রাজা বাদশারা কোন সমাবেশে একত্রিত হলে সেখানে আসমান থেকে রহমত নাযিল হবে এমন কি কোনো ওয়াদা আছে, অঙ্গীকার আছে, এমন কোন হাদিস আছে? কিন্তু জিকিরওয়ালা বান্দা কয়েক বান্দা এক জায়গায় জিকিরে মশগুল, সেখানে ফেরেশতাদের মাহফিল পয়দা হয়ে যায়, নূরের মাহফিল হয়ে যায়, সেটা রহমতের মাহফিল হয়ে যায়। সেটা বোঝা গেল জিকিরওয়ালা বান্দাদের কামাই সারা জাহানের বাদশাহদের কামাইয়ের চেয়েও অনেক বড়, অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোন বান্দা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মিনহু বলেন, আমার বান্দার ঠোঁট যখন আমার নাম নিয়া নড়তে থাকে এই দেখলে আমি আমার বান্দার সঙ্গে হয়ে যাই। জিকির আল্লাহ পাকের রহমতকে নিয়ে আসে, আল্লাহ পাকের নূর নাজিলের কারণ হয়। জিকির শয়তানকে ভাগায় দেয়, জিকির অন্তরকে আলোকিত করে, জিকিরের বরকতে শান্তি নসিব হয়। তো মুসলমানের জিন্দগি এত দামি এবং এত মূল্যবান, আল্লাহ পাক নিজ দয়াতে আমাদের সকলকে ইমান ইসলামের দৌলত দান করছেন, সেটার কদর করি আমরা, মোমেন হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি। ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের এই স্বেচ্ছাচারী জিন্দগির দিকে কোনদিন না তাকাই, তাই না? কাফের মুশরিকদের জিন্দগি, তাদের আনন্দ, তাদের ফুর্তি এই দুনিয়াতে, মোমেনের দুনিয়াতেও আনন্দ, আখেরাতেও আনন্দ। মোমেনের দুনিয়াতে বাহ্যিক কষ্ট হল ইমানের মজা, ইমানের স্বাদ, ইমানের আনন্দ সারা দুনিয়ার আনন্দের চেয়ে অনেক ভারী, অনেক বড়, অনেক উঁচু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুশরিকরা যখন তার উপরে অত্যাচার করতেছিল, হযরত বেলাল তখন আহাদ আহাদ বলতেছিলেন, সারা দুনিয়ার সকল বাদশাহের চেয়ে ওই নির্যাতিত মুহূর্তে তিনি সমস্ত দুনিয়ার বাদশাহের চেয়ে বড় আনন্দ পাইতেছিলেন, আল্লাহর উপরে উৎসর্গ হওয়ার আনন্দই ভিন্ন, আল্লাহ তাআলার উপরে জান কুরবান করার আনন্দই ভিন্ন। জান দে দি মানে উনকে নাম পর, আমি জীবন দিলাম তো আমার আল্লাহর জন্য, এসকে নিয়ে সোচানা কুচ আঞ্জাম পর। মোমেন বুঝতে চায় না পরিণাম কি হবে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আমার জীবন আমার আল্লাহর জন্য আমি কুরবান করতে পারলাম, উৎসর্গ করতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজ নিজ ইমান ইসলামের কদর করার তৌফিক দান করে। ওয়ামিলু সালিহাতি, যারা ইমানওয়ালা সঙ্গে নেক আমলের জিন্দিগিওয়ালা, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের অঙ্গীকার করলাম, নিশ্চয়ই আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। ইমান থাকলে তার জন্য জান্নাত, আর যদি ইমান সঙ্গে নেক আমল যোগ হয় তাহলে একদম পয়লা সারিতে জান্নাত ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সকল মুমিন বান্দা নিজের নাফরমানি এবং গুনাহের কারণে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কিন্তু আল্লাহ পাক নবী রসুলকে ডাক দিয়ে বলবেন, ওলামায়ে দ্বীন আউলিয়া কেরাম এবং শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা যাদের জন্য সুপারিশ করবা আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। কোন কাফেরের জন্য কেউ সুপারিশ করবে না, কাফেরের জন্য কোন বিধর্মের জন্য সুপারিশ করার কোন অধিকার থাকবে না, কোন অনুমতি থাকবে না। কিন্তু আল্লাহ পাক মুমিনদেরকে যখন দেখবেন নিজের ভুলের কারণে আজকে তারা জাহান্নামের আগুনের মধ্যে কষ্ট পাইতেছে, আল্লাহ পাক নবীদেরকে নিজে ডাকবেন এবং ওলামায়ে দ্বীন আউলিয়া কেরাম এবং শহীদদেরকে ডাকবেন এবং বলবেন, তোমরা কারো জন্য সুপারিশ করলে আমার ওয়াদ আছে আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিব। নবী রাসূলগণ সর্বপ্রথম সুপারিশ করবেন আল্লাহ পাকের নিকট, অসংখ্য বান্দারা এইভাবে নাজাত পেয়ে যাবে। আলেম ওলামারা সুপারিশ করবেন, তো বহু বান্দারা এভাবে নাজাত পাবে। শহীদরা সুপারিশ করবেন, তো এভাবে বহু বান্দারা জাহান্নাম থেকে নাজাত পাবে। আল্লাহ পাক জাল্লা জালালু মানবালু সর্বশেষে জিজ্ঞাসা করবেন, এসব নিয়ে আসছো গুনাগার মুমিন যা ছিল জাহান্নামের ভিতরে, আর তো কেউ বাকি নাই? নবী রসুলগণ বলবেন, আয় আল্লাহ আর কেউ বাকি নেই, সব গুনাগার মুমিনকে জাহান্নাম থেকে নিয়ে আসছি। আউলিয়ারা বলবেন যে নিয়ে আসছি, শহীদরা বলবেন, সকলে বলবেন যে আর কেউ নাই, কোন মুমিন কোন মুসলমান গুনাগার মুমিন মুসলমান আর জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ পাক জাল্লা জালালু মানবালু তখন বলবেন, নবীদের সুপারিশের পালা শেষ, আমার প্রিয় বান্দা যত ছিল সকলের সুপারিশের পালা শেষ, এখন বাকি রয়েছেন শুধু সীমাহীন রহমতওয়ালা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফের আল্লাহ পাক জাল্লা জালালু মানবালু ওই জাহান্নাম থেকে এমন লোকদেরকে বাইসা বাইসা মুক্তি দিবেন যে তাদের ইমান এত বেশি নিভুনিভু ছিল যে কোন নবী রসূল পর্যন্ত তাদেরকে চিনতে সক্ষম হন নাই, আল্লাহ পাক তাদেরকে পর্যন্ত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। এতে প্রমাণিত হয় যে ইমানটুকু কত বড় দৌলত। আল্লামা শাহরানি রহমতুল্লাহ লিখছেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলতেন, আল্লাহ সর্বশেষ যেই মুসলমানকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন অন্তত সেই নম্বরে আল্লাহ আপনি হাসান বসরিকে কবুল করেন। ইমান এত বড় সম্পদ, এত বড় নেয়ামত, এত বড় দৌলত। হাসান বসরির মতো মানুষ, তাই না? বহু সংখ্যক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে সঙ্গ লাভ করছেন তিনি। একশত বিশ জন সাহাবীর তিনি সঙ্গ লাভ করছেন। হাসান বসরি রহমতুল্লাহ এর মা রসুল্লাহ সাল্লাহ ইসলামের ঘরে কাম কাজ করতেন, হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহর ঘরে খেদমত করতেন। কি সৌভাগ্য ছিল হজরত হাসান বসরি রহমতুল্লাহ এর। হাসান বসরির জন্মের পরে তো হজরত উমরে ফারুক রাজিয়াল্লাহ তাআলা আনহু তাহনিক করছেন, মানে খেজুর চাবা পরে একটু লালা নিজের মুখ থেকে নিয়ে হাসান বসরির মুখে দিয়ে দিয়েছিলেন। ওই লালার বরকতে আল্লাহ তাআলা হাসান বসরিকে এত বড় আলেম, এত বড় উচ্চ মর্তবা বলা বানাইছেন। সেই হযরত হাসান বসরি যদি এই কথা বলেন যে আল্লাহ আমাকে অন্তত এই জাহান্নাম থেকে যারা সর্বশেষ নম্বরে মুক্তি পাবে সেই নম্বরে আপনি আমাকে কবুল করেন, তাহলে ইমান কত বড় দামি জিনিস, কত বড় মূল্যবান জিনিস, তাই না? এইভাবে আল্লাহর বন্দরা আল্লাহর ভয়ে কাঁপতে থাকছেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলতেন, তোমরা তো আমাকে ভাই কত প্রশংসা করো, আমার কত প্রশংসা কত তারিফ, কিন্তু আমি সবসময় ভয় পাই যে না জানে কাল কেয়ামত মে আশরাফ আলী কে কে হাল হোক, জানি না কাল কেয়ামতে আমি আশরাফ আলীর কি অবস্থা হবে। বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাই বলতেন, ইমা তু সালামত বলবে গুর বরে আহসান তু বরে চুস্তি ও চালা কি মা, ভাইরা যদি কোন রকম ইমান টুকু নিয়ে কবর দিতে পারি তাহলে বুঝলাম যে আমি সফল কাম, আমি কামিয়াব, আমি বড় বুদ্ধিমান। ইমান যে সঙ্গে নিয়ে যেতে পারলো দুনিয়ার থেকে সে সবচেয়ে কামিয়াব, সে সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ, জ্ঞানী লোক। ইমান হারা সর্বহারা। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপরে অটল জিন্দেগি দান করেন, সুন্নতের উপরে অটল জিন্দেগি নসিব করেন, হ্যাঁ না, ইমান আর সুন্নত নিয়ে জিন্দা থাকি, ইমান আর সুন্নতের হালতে এই দুনিয়ার থেকে আমরা বিদায় হতে পারি, এইভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাযিল করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই জান্নাত তো অনেক ভালো ভালো বান্দাদের জন্য, বড় মানুষদের জন্য, আমার মতো তুচ্ছ এক বান্দা আমি জান্নাতে প্রবেশ করব কিভাবে চিন্তা করতে পারি, কিন্তু হে আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ আশরাফ আলীকে আপনি জান্নাতিদের জুতার মধ্যে একটু জায়গা দিয়ে দিয়েছেন। হ্যাঁ আমার ভাইরা, ইমানটুকু যদি থাকে তো এই বান্দা জান্নাতে যাবি একদিন ইনশাআল্লাহ তাআলা, এটাও বড় নেয়ামত। কিন্তু জান্নাতে যাওয়ার আর একটা লাইন, প্রথম সারিতে জান্নাত, প্রথম সারিতে জান্নাত, পয়লা পয়লা তো জান্নাত, বিনা শাস্তিতে জান্নাত। তার তরিকা কি, যে আমি ইমান ইসলামের জিন্দগি কাটাবো, সুন্নত মোতাবেক জিন্দগি কাটাবো, আমি কখনোই কোনো গুনাহে লিপ্ত হব না, কখনো কোনো নাফরমানির পথে যাব না। এটা হলো শুরুতেই জান্নাতে প্রবেশ এবং বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশের এক রাস্তা। আর এক রাস্তা হল হাজারো ভুল ভ্রান্তি গুণাগাতা হওয়ার পর এখন তওবা করা, পাক সাফ হয়ে যাওয়া, হ্যাঁ না, জালেম আবি হ্যায় ফুরসত তওবা না দের কর। হযরত মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান হাজারো অপরাধ করছো তুমি, এখনো সুযোগ আছে, তওবা করো, তওবা করলে আল্লাহ পাকের ওয়াদা যে আমি তওবা কবুল করব এবং তোমাকে মাফ করে দিব এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা করব। জালেম আবি হ্যায় ফুরসত তওবা না দের কর, ও ভি গিরা নেহি জো গিরা ফির সম্ভাল গিয়া। অ্যাক্সিডেন্টের পরে আবার কেউ চিকিৎসা করালো, সুস্থ হয়ে গেছে, এখন মাশাআল্লাহ ভালো, হাঁটে চলে কাজ করে কাজকর্ম করে। অনুরূপ যে বন্ধ হাজারো অন্যায় করছিল, গুনাহ করছিল, তওবা করে এখন ফিরে আসছে, এই বান্দাকে আল্লাহ পাক অপরাধী সাব্যস্ত করেন না, আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই বান্দা গুনাহ থেকে তওবা করলো আল্লাহ পাক তাকে একদম নিষ্পাপ বান্দার মর্তবা বলে বানায় দেন, নিষ্পাপ বান্দা, যে বান্দার কোনো গুনাহই নাই তার জন্য যেরকম আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের জান্নাত, গুনাহ থেকে তওবাকারী বান্দার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের জান্নাত। ইমাম গাজালি রহমতুল্লাহর উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু ইসহাক ইসরাইলি রহমতুল্লাহ আলাইহি, তিনি সারা জীবন চাইতেন যে আল্লাহ আমি এই দুনিয়াতে আর কিছু পাই না পাই, কিন্তু একটা নিয়ামত চাই, সেটা হলো আমার জন্য কখনো কোনো গুনাহ না হয়, আমার দ্বারা কখনো কোনো গুনাহ সংঘটিত না হয়। কিন্তু হঠাৎ কোনো ভুল ত্রুটি হয়ে যেত, তিনি কান্নাকাটি করতেন, আহা আবার ভুল হলো, আবার একটা অপরাধ হলো। আল্লাহ পাকের এই পৃথিবীর নিজাম আজীব, কোন বান্দাকে একদমই গুনামুক্ত জিন্দগিওয়ালা বানায় আল্লাহ পাক তাকে জান্নাতে নেন, আর কিছু বান্দা এরকম ওদের ভুল চুপ হইতে থাকে, আল্লাহ পাক তাদেরকে আবার তওবার তৌফিক দিতে থাকেন, ওই লোক কিন্তু ভালো থাকতে চায়, হয় আবার উল্টা, হয় আবার অ্যাক্সিডেন্ট, ফের আল্লাহ পাক তাকে তওবার তৌফিক দেন। তো কিছু বান্দা এরকম থাকে পৃথিবীতে যে আল্লাহ পাক তাদেরকে তওবার তৌফিক দিয়া দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। শুনতেছেন ভাইরা? এজন্য যে গুনাহ হয়ে গেলে টেনশন এতটা করা যে আমার কপালে নাই জান্নাত, এইরকম ধারণা করা শয়তানের ধোকা। এরকম ধারণা করা, এইরকম নিচু মানসিকতা নিয়ে চলা নিঃসন্দেহে সে শয়তানের ভূমিকা আছে, শয়তানের দোষর সে এইরকম ধোকার মধ্যে পড়তে নাই। হ্যাঁ, হাজার লাখ কোটি অপরাধের পরও অন্তরে বিশ্বাস রাখা চাই যে আমার আল্লাহ বলছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত কঠিন অবস্থার পরেও যদি আমি ফিরে আসি আল্লাহ মাফ করবেন, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের দুয়ার অবশ্যই খুলবেন। এখানেও কি আদান দেবে? এখন দিয়ে দাও কই মহাদেশের নেই? আচ্ছা দিতেছে, ওই রুমে আল্লাহ বাবু ইসাকে ছেড়ে রহমতুল্লাহ আলাইহি কেবলই ফরিয়াদ করতেন যে আল্লাহ আমার দ্বারা কোন গুনাহ যাতে না হয়, কিন্তু আবার হয়ে যায় হঠাৎ করে। এভাবে ৩০ বছর গেছে, ৩০ বছরের মাথায় একদিন এক গুনাহ হয়ে গেলে তিনি বেচাইন হয়ে গেছেন যে আল্লাহ কি হল, আমার কি আমার জন্য কোনো রাস্তা নাই, আমার কোনো উপায় নাই, আমি একদমই ধ্বংস বরবাদ। আল্লাহ পাক তখন আসমান থেকে তার অন্তরে ঢালছেন যে আবু ইসহাক তুমি কি চাও আমার কাছে বলো, তুমি তো এটাই চাও না যে তুমি জান্নাত পর্যন্ত আসবা, আমি আল্লাহকে পাইতে চাও, জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, তোমার এই উদ্দেশ্য পুরা হওয়ার দুইটা রাস্তা, জান্নাতে আসার দুইটা রাস্তা, একটা হলো নিষ্পাপ জিন্দগি মানে মুত্তাকির জিন্দগি, তাকওয়াওয়ালা জিন্দগি, আরেকটা হলো তওবাওয়ালা জিন্দগি। আমি কাউকে মুত্তাকির দুয়ার দিয়ে জান্নাতে ঢুকাই আর কাউকে তওবার গেট দিয়ে জান্নাতে ঢুকাই। তোমার কাজ আমার হুকুমের উপর চলার, জান জানে প্রাণের চেষ্টা করা, কিন্তু কোন গেট দিয়ে তোমাকে ভিতরে ঢুকাবো সেটা তোমার ক্ষমতা নাই, তোমার ইখতিয়ার নেই, সেটা আমার ইখতিয়ার। এজন্য তোমার কাজ হল যে বাস অন্দরীরা মি তরাস মি খারাস তা দমে আখের দমে ফারিক মাবাস, আল্লাহর জন্য আমল করো, চেষ্টা করো, মেহনত করো, মৃত্যু পর্যন্ত বিরতি দিও না, পথে লাগিয়া থাকো। হাজার বার ব্যর্থ হলে হাজার বার আবার উঠো, আবার চলো, আগে চলো, হামনে তয় কি ইস তরে সে মঞ্জিলে গির পড়ে গির কর উঠে উঠকার চলে। হ্যাঁ না, একবার আমল করলাম একটু ভালো থাকলাম আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেরি না করা, জলদি আবার উঠো, আবার চলো সামনে, আবার সঠিক পথে চলো। এইভাবে করতে 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 একদিন তুমি নিশ্চয় পৌঁছবে জান্নাতের মঞ্জিল পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বললেন যে আমি স্যার আমি তোমাকে আমার কোরআনের ভিতরে জান্নাতের রাস্তা বাতলাই দেই নাই, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন যেরকম আছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আছে। হ্যাঁ, আমি আল্লাহ যেরকম মুত্তাকিদের ভালোবাসি এবং জান্নাত দান করি, আমি আল্লাহ তওবাকারীদেরও ভালোবাসি এবং তাদেরকে জান্নাত দান করি। কাউকে মুত্তাকি বানায় জান্নাতে আনি আর কাউকে তওবা পড়ায় তো জান্নাতে আনি। শুনতেছেন ভাইরা? এজন্য কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে নাই, নৈরাশ্য আসলে বুঝতে হবে আমার কিন্তু শয়তান টার্গেট করছে, এই টার্গেট হওয়া যাবে না। হ্যাঁ, হযরত হাকীম উল উম্মত থানবীর খলিফা হযরত আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লাগায় যা, যে কোনো অবস্থায় তুমি আসো না কেন, যত নিচু যত খারাপ যত বরবাদ তোমার অবস্থা, তুমি এটা নিয়ে টেনশন করো না, তুমি আল্লাহকে ডাক দো, তুমি এইবার এক্ষুনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হও, উঠো চলো আগে বাড়ো। হ্যাঁ, কুদরতে জুল জালাল মে ক্যা নিয়ে গির গিরায় যা, আল্লাহ পাক কি না করতে পারেন, এত বড় কুদরতওয়ালা, এত বড় রহমতওয়ালা আল্লাহ, তিনি কি না করতে পারেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী এবং ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু তিনি জন্ম হয়েছেন কোন সিদ্দিকের ঘরে, কোন নবীর ঘরে, কোথায় জন্ম হয়েছেন? এক মুশরিকের ঘরে। আল্লাহ আল্লাহ, কি আজীব মামলা! এক মূর্তি পূজকের ঘরে এক এত বড় পয়গম্বর পয়দা হয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। তাই না? সুবহান আল্লাহ তাআলা বিহামদি। এক বুজুর্গ বলেন, জাদায় আজর খলিলুল্লাহ, যে জাদায় আজর আজরের মতো মূর্তি পূজকের ঘরে আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পয়দা হয়েছেন, কত বড় কুদরত ওয়ালা এই মহান আল্লাহ। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জন্ম হয়েছেন কোথায়? তাও মূর্তি পূজকের ঘরে, পুরা ঘর মূর্তিতে মূর্তিতে ভরা, বাপ মূর্তি পূজক এবং মাও মূর্তি পূজক, কিন্তু সেই ঘরে আল্লাহ পাক সিদ্দিক পয়দা করছেন। অবশ্য পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বা আম্মা দুইজনই মুসলমান হয়ে গেছেন এবং সাহাবি হয়ে গেছেন, কিন্তু পয়লা নম্বর ইমান বাবা আনেন নাই, পয়লা ইসলাম মা কবুল করেন নাই, প্রথমে ইসলাম কবুল করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তারপরে আল্লাহ পাক তার মা বাপকে কবুল করছেন, কি আশ্চর্য আল্লাহ পাকের শান ভাইরা। ফাম সে বালা খুদাই হাই তেরি, হে আল্লাহ আপনার খুদাই, আপনার কুদরতের নিজাম বুঝা বড়ই মুশকিল ব্যাপার, বড়ই দুষ্কর। এজন্য কেউ নিরাশ না থাকে, কেউ নিজের অপরাধের কারণে এতটা মনোবল না হারায়। খোলে ওয়া না খোলে দর, উসপে হো কিউ তেরি নজর, তু তো বস আপনা কাম কর, ইয়ানি সদা লাগায় যা। আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কি খুললেন না সেটা তুমি দেখো না, তুমি দুয়ারে দাঁড়াও, ডাক দাও, তুমি ডাকতে থাকলে নিশ্চয়ই রহমতের দুয়ার আল্লাহ পাক তোমার জন্য খুলবেনই খুলবেন। হ্যাঁ, কি আজব আল্লাহ পাকের শান, এত ভয়ঙ্কর গুনাহগার তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিছে, যেটা কারো হিসাবে ধরে না। তাই না? বুখারী শরীফের হাদিস না, যে 99 জনকে হত্যা করলো ওই লোক, 99 জনকে হত্যা করলো, 10 জনকে যে হত্যা করছে, আর আয়েশা মসজিদের এক পাশে নামাজ পাগড়ি বেঁধে নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। তাই না? চোখে সুরমা দিয়া আতর লাগাইয়া খুশবুদার হইয়া পাগড়ি একটা বেঁধে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। এলাকাবাসী সবাই চিনে, আমাদের এলাকার 10টা লোকের খুন করছে এই লোক, তো কেমন লাগবে? হ্যাঁ, আবার ওই দুই তিনজনে মিল্লা ইমাম সাহ হুজুর, খতিব সাহ হুজুর কয়েকজন মিল্লা ওই ওই লোকগুলো এলাকার লোকগুলোকে বলে, মনে কষ্ট রাখেন না, মাফ করে দেন, ছিল একসময় জুলুম করছে, এখন তো দেখেন না পাগড়ি পরে নামাজ পড়ে। এই ওর যে ওয়ারিসা আছে, এই যে হত্যা যাদেরকে হত্যা করা হয়েছিল, নিহত লোকগুলোর যারা অভিভাবক বা আপন জনরা আছে, মন মানাইতে পারবে তারা? এটাকে গ্রহণ করতে পারবে? বরদাস্ত করে নিতে পারবে? কিন্তু রব্বুল আলামিনের রহমতের শান দেখেন, কুদরতের মামলা দেখেন, কি আজব! 99টা লোককে আল্লাহ পাকের দৃষ্টির সামনে হত্যা করছিল যে লোকটা, সেই লোকটা একদিন হঠাৎ মনের মধ্যে হঠাৎ জাগলো, দেখি আল্লাহ তাআলা কি আমি তওবা করলে কবুল করবেন কিনা খোঁজ করি, যদি হয় যে আমারও তিনি মাফ করবেন, তাহলে ফিরি এই পথ থেকে। আর দোস্ত, আয়াম যে ভালো আতে হ্যাঁ, ঘাত মিলনে কি ও খোদা ফি বতলাতে হ্যাঁ, কপাল যদি কারো ভালো হয়, এইভাবেই তার জন্য রহমতের দুয়ার খোলেন আল্লাহ তাআলা। ওই লোক একজনের জিজ্ঞেস করছে, সুবিশাপ মানুষ, মানে আমলওয়ালা লোক, কিন্তু দিনের বুঝের কমি, দিনের বুঝ নাই, সহি বুঝের অভাব, ওই আমলের জজবাওয়ালা, কি কথা বুঝুন না, অনেকের আমলের খুব জজবা থাকে, নিজে খুব আমল করে, এই সুন্নত মোতাবেক আমল, এই এসাগাওয়াবিন চার্জ, এই হজ উমরা, খুব দিনের খেদমত, দিনের মেহনত, কিন্তু যার দিকে তাকে মনে করে এটা একটা শয়তান, ওরা আর একটা শয়তান, এই শয়তান মহল্লা বড় সবগুলি শয়তান, আমি আল্লাহর রহমতে আমি তো ফেরেশতা, আহা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রহমতে উনি ফেরেশতা, নিজেকে ফেরেশতা মনে করাই দলিল যে ওরে শয়তানে পেয়েছে, কি কথা বুঝুন না, আল্লাহ পাকের রহমত যার উপরে থাকে সেটার আলামতন সর্বদা সে নিজেকে নিকৃষ্ট মনে করতে থাকে, যে সবাই ভালো ভাই নিকৃষ্ট মানুষ আমি, আল্লাহ পাক এদেরকে হয়তো এক এক উসিলা দিয়ে এক এক বাহানা দিয়ে বলবেন যা তোরে মাফ করে দিলাম যা জান্নাতে, কিন্তু আমার যে অপরাধ আর পাপাচার এগুলো এরকম এক একটা পাপ আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এজন্য সবচেয়ে নিকৃষ্ট মানুষ তো আমি, এটা মনে করা চাই, এটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, এটা হলো রহমত পাওয়ার রাস্তা, এটা হলো আল্লাহর ওলি হওয়ার রাস্তা। হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, শেখ সাদির যিনি পীর ছিলেন, শেখ সাদির নাম শুনেন না, হযরত শেখ সাদির রহমতুল্লাহ বলেন মরা পীর দানায় ফররুখ শেহাব দুয়ান দর্জে ফরমুদ বর রুয়ে আপ, একে আঁকে বর গায়ের বদবি মবাস দিগর আঁকে বর খেস খুশবি মবাস। শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বলেন আমার মোরশেদ শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি আমাকে দুইটা মূল্যবান উপদেশ দিচ্ছেন, একটা হলো মিয়া কখনো নিজের প্রতি ভালো ধারণা করবা না, আমি ভালো আমি সেরা আমি উঁচু এটা কোশ্চিন কালো ভাববা না, আরেকটা হলো অন্যের প্রতি কখনোই কুধারণা করবা না, তুচ্ছ ধারণা করবা না, যে এরা কিচ্ছু না এরা বাজে এটা মনে করবা না। হয়তো দেখেন সে এই শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলী, শাহরুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলীর আব্বা বহুত বড় বুজুর্গ ছিলেন ভারতে, তো হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলী মসজিদে যাইতেছিলেন, বড় আলেম, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ, মসজিদে যাইতেছিলেন, রাস্তার মধ্যে একটা জায়গাতে কাদা হয়েছিল রাস্তার মধ্যে, তো বিপরীত দিক থেকে কুকুর আসতেছিল আর এদিক থেকে তিনি যাইতেছিলেন, একটুখানি মধ্যখানে শুকনো জায়গা, এটা দিয়ে একজন মানুষ যাওয়া যায় দুইজন যাওয়া যায় না, বিপরীত দিক থেকে কুত্তা আসতেছে এদিক থেকে হযরত শাহ আব্দুর রহিম যাইতেছেন, কুত্তাও রাস্তা ছাড়ে না শাহ আব্দুর রহিমও রাস্তা ছাড়েন না, আর তিনি বিরক্ত হচ্ছেন কুত্তার তো আর নামাজ ফরজ নাই, আমার তো নামাজ ফরজ, মসজিদে জামাত ধরা লাগবে, কুত্তা রাস্তা ছাড়ে না কেন। এর মধ্যেই আল্লাহ পাক কুকুরের মুখ খুলে দিছেন, কুকুর তখন বলতেছিল হে শাহ আব্দুর রহিম নিজেকে কুকুরের চেয়ে উত্তম ভাবো, নিজের অধিকারকে কুকুরের অধিকার চেয়ে উত্তম ভাবো, আর ফের এইভাবে আল্লাহর উলি হইতে চেষ্টা করতেছ না। শাহ আব্দুর রহিম তখন কান্না শুরু করছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ আমার ভাইরা আমরা রাস্তা চিনি না রাস্তা বুঝি না। এক বুজুর্গ ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলী, তার প্রতি এত সন্তুষ্ট ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যে এই বুজুর্গ সৈয়দ আহমদ কবির রেফাই রসুল সাল্লাহ সাল্লামের কবরের পাশে দাঁড়ায় রোজার পাশে দাঁড়ায় বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম দূরে আপনার মহব্বতে ছটফট করতে থাকতাম, আজকে আমি সশরীরে হাজির, আপনার ডান হাত মোবারক একটু দেন না আমি একটু চুমু খাব, সঙ্গে সঙ্গে রওজা শরীফ থেকে ডান হাত মোবারক বাইর হয়ে আসছে আর এই বুজুর্গ দৌড়ে গিয়ে চুমু খাইছেন, ওই হাত মোবারকের নূরে পুরো মসজিদে নবী ঝলমল করতেছিল। এই ঘটনার দর্শকদের মধ্যে একজন হযরত বড় পীর জিনানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এই ঘটনা লিখছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে। এত বড় বুজুর্গ যিনি, একবার তিনি রাস্তা দিয়ে আসতেছিলেন, এক ইহুদি পণ্ডিত ইহুদি আলেম তিনি রাস্তার মধ্যে দাঁড়ায় বলতেছিলেন ওই যে মুসলমানদের মহান এক বুজুর্গ আসতেছেন, আজকে তাকে পরীক্ষা করব, যদি উনি পাশ করেন তো আমি সপরিবার ওনার হাতে মুসলমান হয়ে যাব। এতক্ষণ ওই বুজুর্গ আসলেন, হযরত সাইয়েদ আহমদ কবির বললেন যে এই ইহুদি পণ্ডিত বললেন যে হুজুর এই যে কুত্তাটা এটার দাম বেশি না আপনার দাম বেশি, কুত্তা উত্তম না আপনি উত্তম, আমি শুনি একটু। ওই বুজুর্গ আল্লাহর বলি তখন বললেন, আমার ইহুদি বন্ধু তুমি শোনো, যদি আমি ইমানের সাথে দুনিয়ার থেকে যাই, নিঃসন্দেহে কুকুর থেকে আমি দামি, আর যদি আমি ইমান হারায় দুনিয়ার থেকে বিদায় হই, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হই, নিঃসন্দেহে কুকুর আমার চেয়ে দাম। তো সাথে সাথে ওই ইহুদি পণ্ডিত সব পরিবারে মুসলমান হয়ে গেছে। 99 জনকে হত্যা করার পর ওই লোক বলছিল যে ভাই এখন কি আমার জন্য কোন রাস্তা আছে, তবা করলে কবুল হবে? তখন ওই যাকে জিজ্ঞেস করছে আমলের জজ বাবালা তখন বলল যে এই কি বলেন এসব, এত ভয়ঙ্কর অন্যায় করছেন, এরপরে আবার তবা কবুল না? ওই লোক তখন ওই ভয়ঙ্কর লোক সে বলে যে ঠিক আছে, তাহলে আপনারও হত্যা করে দিয়ে আমি 100 পুরে আনি, এটা ভালো ফিগার হোক। হ্যাঁ না, ওই লোকেরাও হত্যা করছে, 100 জন হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে আবার তার মনের ভিতরে এক বেচাইনি বেকুলতা, আরেক আল্লাহওয়ালাকে পায়া জিজ্ঞেস করছে যে হুজুর আমি তো এই কাণ্ড করছি, 99 পরে 100 জন, টোটাল 100 জনকে হত্যা করছি, তা আমি তওবা করলে আমার তওবা কি কবুল হইতে পারে? তো তিনি বললেন যে আরে কি বলো মিয়া, হ্যাঁ না, সেরে কুফর নিয়া মরলে তাহলে তার কোনো ক্ষমা নাই, কিন্তু দুনিয়ার যে কোনো পাপে লিপ্ত বান্দা যদি তওবা করে, সারা জাহানের সবগুলো পাপে লিপ্ত হওয়ার পরেও যদি তওবা করে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। লোকটার মন বড় হয়ে গেল। তবে ওই বুজুর্গ বললেন যে একটা কাজ করো ভাই, এই যে আমরা থাকি যে তুমি থাকো যে এলাকায়, সব গুন্ডা পান্ডার এলাকা, সব বদমাশ এবং নাফরমান লোকদের এলাকা, এই এলাকায় দিন রাত আল্লাহর লানত নাজিল হয়, রহমতওয়ালা এলাকাতে যাও, ওই যে অমুক বস্তিটা সেখানে থাকেন আউলিয়া একরাম, নেক লোকের আল্লাহওয়ালারা, ওই বস্তিতে গিয়ে যদি তওবা করো তওবা জলদি কবুল হয়ে যাবে। আচ্ছা, এই লোক উদ্বুদ্ধ হল, আগ্রহান্বিত হল, ছুটল, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে আর যাইতে পারে না, পরে হামাগুড়ি দিয়ে এভাবে যাইতে থাকছে, হামাগুড়ি দিয়া, কিন্তু মৃত্যু হয়ে গেছে। শুনতেছেন ভাইয়ারা, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ফেরেশতারা আসছে, একদল ফেরেশতা আসছে আযাবের, তারা বলে ওর রূহ আমরা নিব, আর একদল ফেরেশতা আছে রহমতের, তারা বলে ওর রূহ আমরা নিব, ও তো আল্লাহওয়ালাদের বস্তিতে যাইতেছিল তওবা করার জন্য, এজন্য ওর রূহ আমরা নিয়ে যাব। দুই দলের মধ্যে বিতর্ক, এটা নিরসন করবে কে, সমাধান করবে কে? উভয় দল আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির, আয় আল্লাহ এই ঘটনার সমাধান কি? আল্লাহ পাক বললেন যে যাও জমিন মাইপে দেখো, ও কি ওই নাফরমানদের বস্তিরই নিকটবর্তী রয়ে গেছে, না আমার ওলিদের বস্তির নিকটবর্তী, যেদিকে নিকটবর্তী ওই দলে সে অন্তর্ভুক্ত হবে। বাস এদিকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আসলে ও নাফরমানদেরই বস্তির এখনো নিকটবর্তী রয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাক ওই নাফরমানদের বস্তির জমিনকে নির্দেশ করলেন হট তুই দূরে যা, আর আউলিয়াদের বস্তির জমিনকে বললেন তোর তুই আমার এই বান্দার নিকটে আস, ওই জমিন বান্দার নিকটে চলে আসছে। ফেরেশতারা মাপতে গিয়ে দেখে এ তো আউলিয়াদের বস্তির নিকটবর্তী, ফের ওই রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে চলে গেছে, এভাবে আল্লাহ পাক তাকে মাফ করে দিচ্ছেন। হ্যাঁ, এই ঘটনা বয়ান করে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই বলেন হাজা ফজলুন বিসুরতে আদলিন, ইনসাফের নামে আল্লাহ পাক সম্পূর্ণ নিজের রহমত আর দয়া দিয়েই ওকে সফল কাম বানিয়ে দিয়েছেন, কামিয়াব করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হল যে 100 জনকে হত্যা করছে, সেটার বিচার কি হবে? ওই লোকগুলোর পাওনার দাবি কে পরিশোধ করবে? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাতুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখেন যে আল্লাহ পাক যখন তার জন্য ক্ষমার ফয়সালা করছেন, ওর কাছে যারা পাওনাদার দাবিদার হকদার তাদের হক কাল কেয়ামতে পূরণ করার দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করছেন। এতে প্রমাণিত হয় কোন কোন বান্দা গুনাগার হওয়া সত্ত্বেও হঠাৎ আল্লাহ পাক এমন ভাবে ডাকে যে এক ডাকেই, একবার ডাকে আল্লাহ খুশি হয়ে যান, একবার ডাকেই রাজি হয়ে যান, তার জন্য ক্ষমার ফয়সালা করেন, রহমতের ফয়সালা করেন, জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। বুকে ইমান আর আল্লাহর সন্তুষ্টি নিয়ত এবং এরাদা এবং ব্যাকুলতা আল্লাহ পাকের তারাবির নামাজের বরকতে অতীত জীবনের সবগুলো মাফ করে দিলেন। শুনতেছেন ভাই, কি আজীব মামলা, এক রহমতের মাস, রহমতি রহমত, রহমতি রহমত, বরকতি বরকত, মাগফিরাতি মাগফিরাত। এজন্য আগে থেকে আমরা এরাদা করি ইনশাআল্লাহ অবশ্যই আমরা রমজানের রোজা রাখবো, পুরো রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। এতে মজা কি শুনেন, এক লোক হজে যায় না, এখন হজে যাওয়ার নিয়ত করছে। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন কোন আমল করার আগে যখন ওই আমল নিয়ত করল ওই আমলের পূর্ণ স্বভাব সে তখনই পাওয়া যায় যখন সে নিয়ত করল। যারা এখনই রমজানের পূর্ণ রোজা রাখার তারাবি পড়ার নিয়ত করতেছেন তারা পুরা রমজানের রোজার তারাবির স্বভাব এখনই পাওয়া যেতেছেন। এরপরে রমজানে আবার রোজা রাখার সব আলাদা আল্লাহ পাক দান করবেন, তারাবির সব আল্লাহ আলাদা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، الله مدرك معاف کرن، الله مدرك رحمة الفيصلة کرن، الله مدرك جنة الفيصلة کرن، جهنم تك مدرك نجات دان کرن، دو جهان تمام عذاب کو جب بلا مصیبت تك مدرك نجات دان کرن، الله مدرك اپنے رحمة الرسایا تراکن، اے اللہ مدرك پر سنتشت ہوئے دان، اولیاء সিদ্দিকীনের মধ্যে আপনি আমাদেরকে সামিল করেন। এইসব দোয়া মোনাজাত আমাদের জন্য কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের জন্য কবুল করেন, তমাম আত্মীয় স্বজনের জন্য কবুল করেন, তমাম দোস্ত আবাম মুহিবিন তাদের ঘরওয়ালা তাদের আত্মীয় স্বজনের জন্য কবুল করেন। আল্লাহ রমজান মুবারক আসতেছে, আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন, সুস্থতা দান করেন, যাতে আমরা রমজান মুবারকে রোজা রাখতে পারি এবং তারাবির নামাজ পড়তে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ মেহরবান মালিক, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান। আমাদের যার যে মুশকিল আছে সব মুশকিল আসান করে দেন, সব পরেশানি থেকে নাজাত দিয়ে দেন। এক ভাইয়ের অনেকগুলো টাকা কারা অন্যায় ভাবে তুলে নিয়ে গেছে, আল্লাহ সে টাকা পয়সা আপনি নিজের কুদরতের দ্বারা, মেহরবানির দ্বারা আপনি উদ্ধার করে দেন। আল্লাহ যতটুকু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এর নেম আল বদল আপনি রিসিভ করে দেন, দুনিয়া ওয়াখেরাতে বহু বহু তাকে রহমত বরকত দিয়ে দেন। অফরন্ত খাজানার মালিক, দু জাহানের সমস্ত দৌলত আপনি আমাদেরকে দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালো জিনিস আপনার কাছে চাইছেন সব সেই ভালো জিনিস আপনি আমাদেরকে দান করেন, যত ক্ষতিকর বস্তু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার নিকট পানা চাইছেন সেই সব ক্ষতিকর পথ পন্থা থেকে এবং সেই ক্ষতিকর রাস্তা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।